الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله الحمد لله আমাদের অনুষ্ঠান শানে হাবিবুর রহমান সুবহানাল্লাহ আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আপনারা দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং পবিত্র রমজানুল মোবারকের আলহামদুলিল্লাহ ইবাদতের মুহূর্ত, ইবাদতের দিন আশা করি অতিবাহিত হচ্ছে। রোজা সেহরি ইফতার, আল্লাহ পাক আমাদের সকলের এই রোজা সেহরি ইফতারকে কবুল করুক এবং রহমত মাগফিরাত নাজাত দ্বারা আল্লাহ পাক আমাদেরকে ধন্য করে দিক। তার প্যার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান শুনতে শুনতে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু নসিব করুক, আমিন। দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে কেমনভাবে বর্ণনা করেছেন, কোন কোন আয়াতে, কোন সুরাতে, কোন আয়াতের কোন শব্দতে, কোন বর্ণতে সুবহানাল্লাহ আমার প্যার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান বর্ণিত রয়েছে, সেই কিছু জানা, সব কিছু জানার জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান। আমরা এক একটি অনুষ্ঠানের মধ্যে এক একটি কোরআনে পাকের আয়াত নিয়ে থাকি এবং সেখান থেকে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান শোনার সৌভাগ্য হয়ে থাকে। তো আজকেও মাশাআল্লাহ আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামে আমাদের আব্দুল মুত্তালিব মাদিন হুজুর উপস্থিত আছেন। হুজুর থেকে ইনশাআল্লাহ একটি আয়াতের মাধ্যমে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। তার আগে দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করব, যেন আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ আমরা পাই, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। আমি রাহেলে সুন্নত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখ তরিকত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামত বরকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি যে কিতাব সমূহ লিখেছেন তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করা ফজিলত এসেছে। এরকম যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার 100টি গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কত বড় দয়া! গুনাহ মাফের কিন্তু মাধ্যম একটি দরুদ শরীফ পাঠ করার মধ্যেও রয়েছে, তাই আমাদের উচিত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। শয়তানের পরিচালনার পরে হয়তো আমাদের অনেক গুনাহ হয়ে যায়, সেই গুনাহ মাফের একটি মাধ্যম প্রতি দরুদ শরীফ পড়ার মধ্যেও রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র রমজানের মুবারক মাসের মধ্যে আমাদেরকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, যেন অন্যান্য মাসের মধ্যে আমরা দরুদ শরীফ পাঠ করার অভ্যস্ত হয়ে যাই। তো আসুন মহব্বতের সহকারে আরেকটি মজলিসের বরকত আমরা দরুদ শরীফ পাঠ করে নিই। তল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমাদের আজকে আব্দুল মুত্তালিব মাদানী হুজুর থেকে আমরা আজকে কোরআনের যে আয়াত আমরা শ্রবণ করবো এবং সেখান থেকে আমাদেরকে আজকে আমরা জানার চেষ্টা করবো আমাদের হুজুর মাশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী শান মান সেখান থেকে মাশাআল্লাহ ওলামায়ে কেরাম যা বর্ণনা করেন তাফসীর, আশা করি ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করবো। জি হুজুর।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজ আমরা কোরআনের যে আয়াতটি নিয়ে আলোচনা করব, অত্যন্ত প্রসিদ্ধ একটি কোরআনের আয়াত এবং সকল মুবাল্লিগিন ইসলাম যারা রয়েছেন এবং আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা লালন করেন প্রত্যেকের এই আয়াতটি মুখস্থ, এমনকি আমরা সাধারণ মানুষ যারা আছে তাদের মুখ থেকে অনেক সময় এই আয়াতটি আমরা পড়তে শুনি, যে তারা এই আয়াতটি পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আল্লাহ পাক যে সম্মান দিয়েছেন সেই সম্মানের কথা তারা তুলে ধরেন। তো সেই আয়াতটি কি, সেই আয়াতটি আমরা আগে জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল হে আমার হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এটা দাবি করো বা আল্লাহকে তোমরা আল্লাহর ভালোবাসা তোমরা পেতে চাও, ফাত্তাবিউনি আমার অনুসরণ করো। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছেন আপনি তাদেরকে এই কথা বলুন, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো। অতঃপর বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে অটোমেটিকলি তোমরা যে দাবি করছো আমরা আল্লাহকে ভালোবাসি বরং আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন।
সুবহানাল্লাহ।
অতঃপর বলেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, এমনকি আমার অনুসরণ করলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো তো বাসবেনই, এমনকি তোমাদেরকে ক্ষমা করে দিবেন তোমাদের গুনাহসমূহ। আল্লাহ হচ্ছেন গফুর, ক্ষমাশীল এবং দয়ালু।
সুবহানাল্লাহ।
আমরা যদি এই যে আয়াত রয়েছে, তো এই আয়াতের তাফসীরের ব্যাপারে বা শানে নজুলের ব্যাপারে কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন, তো ওই মুহূর্তে সকলেই দাবি করছিল যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমরাই আল্লাহ তাআলার প্রকৃত প্রেমিক, আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো দিয়েছে সেগুলো আমরাই মূলত বাস্তবায়নকারী, আমরাই পৃথিবীতে শান্তিকামী, মানে এইভাবে তারা দাবি করছিল। তখন আল্লাহ পাক তাদের দাবিকে প্রত্যাখ্যান করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল করলেন, এবং আল্লাহ পাক এটাই বোঝাতে চেয়েছেন যে তোমরা সকলে দাবি করছো যে তোমরা আমাকে ভালোবাসো, সুতরাং তোমরা জেনে রাখো যে আমাকে যে বলছো ভালোবাসছো, এর পূর্বে তোমাদেরকে আরেকটি বিষয় কবুল করে নিতে হবে।
আচ্ছা,
তখনই তোমাদের ভালোবাসা খাঁটি ভালোবাসা হবে, তখনই তোমাদের ভালোবাসা গ্রহণযোগ্যতা লাভ করবে। তো সেটা কি? সেটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুলামি। যদি আমার হাবিবের গুলামিকে মেনে নাও, তখন তখন তোমাদের দাবি ঠিক আছে, অন্যথা এই দাবির কোনো মানে নেই, এই দাবির কোনো কার্যকারিতা নেই।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো আল্লাহ পাক এটাই শিক্ষা দিলেন যে হে রাসূল, আপনি বলে দিন, ইন কুনতুম, হে মদিনার যে অমুসলিম যারা রয়েছ, তোমরা যে বলছো আল্লাহ তাআলাকে ভালোবাসো, তুহিব্বুন আল্লাহ, যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তাআলা তো আমাকে এটা শিখিয়ে দিচ্ছেন যে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যে আল্লাহকে ভালোবাসার যে দাবি তোমরা করছো, সুতরাং তোমরা আমার অনুসরণ করো। যখন তোমরা আমার অনুসরণ করবে, ইহবিবিকুমুল্লাহ, তোমরা যে দাবি করছো আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তো বলে দিচ্ছেন যে তোমাদের তখন দাবি করতে হবে না, তখন আল্লাহ তাআলা ইহবিবিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন।
আল্লাহ, সুবহানাল্লাহ। মানে কত গুরুত্বপূর্ণ বিষয় এটা, যে কোরআনে পাকের মধ্যে এবং প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক, মানে কেউ যদি বলে যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলাকে মানি, তাহলে এই এবং সে যদি এটাও আবার বলে যে না আমি নবীকে মানি না, আমি নবীকে ভালোবাসি না, বরং আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলাই কি এক ওনাকে মহব্বত করে, তাহলে ওনার ওই ভালোবাসাটা মিথ্যা প্রতিপন্ন,
এই ভালোবাসার কোনো কাজে আসবে,
কোনো কাজে আসবে,
এবং আল্লাহ তাআলা এটাই বলে দিয়েছেন যে এই ভালোবাসার কোনো কার্যকারিতা নেই, বরং আমার হাবিবকে যখন অনুসরণ করবে, তুমি আমাকে ভালোবাসো এটাও ঠিক আছে, এবং কি আমিও তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে ভালো, এমন কি আমি তোমাদের জন্য তোমাদের গুনাহগুলো, তোমাদের জন্য তোমাদের ভালোবাসার এই খাতিরে, তোমাদের অনুসরণের খাতিরে আমি তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছে ক্ষমাশীল এবং দয়ালু। এখন বর্তমান জামানায় এরকম অসংখ্য লোক পাওয়া যায় পৃথিবীতে, যারা মুসলিমের মাঝে আমাদের যারা আছে অনেক দল রয়েছে এরকম, তো আমাদের দেশেও এরকম অসংখ্য মানুষ পাওয়া যায় বা দেশে কোনো পুরো বিশ্বের মধ্যেই পাওয়া যায়, অনেকে আছে দাবি করে যে আমি আল্লাহ তাআলা প্রেমিক, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলি, এমনকি নিশানা নিদর্শন যদি দেখেন তাহলে মনে হবে যে প্রকৃত পক্ষে তারাই আল্লাহ প্রেমিক। যেমনটা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে একটি ঘটনা রয়েছে যে সেক্ষেত্রে পথভ্রষ্ট একটি জামাত ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুমতি নিয়ে বলেছিলেন যে পথভ্রষ্ট জামাতের কাছে আমি যেতে চাই, আপনি আমাকে অনুমতি দিন। তখন সেখানে গিয়ে দেখেন এই পথভ্রষ্ট যে জামাত রয়েছে, এদের ইবাদতের অবস্থা এরকম, এদের সিজদার অবস্থা এরকম, কপালে দাগ, মনে করা হবে যে এদের চেয়ে ইবাদতকারী আর কেউ নেই, কিন্তু তারা ছিল কি, পথভ্রষ্ট, আল্লাহ প্রেমী নয়। আল্লাহ যে রাস্তা বাতলিয়ে দিয়েছেন, কুরআন ও হাদিসে যে রাস্তার কথা উল্লেখ রয়েছে, সেই রাস্তা থেকে তারা বিচ্যুতি ছিল, সেই রাস্তা তারা হারিয়ে ফেলেছিল, কিন্তু তাদের ইবাদতের অবস্থা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইবাদত দেখে মনে হচ্ছে যে এদের চেয়ে ইবাদতকারী আর কি হবে, অবস্থা এরকম। তো
ওই যুগের মধ্যে
এরকম এরকম ছিল, এরকম ছিল, তো এরকম কিন্তু এখন পর্যন্ত আছে। কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন যে আমাকে ভালোবাসার দাবি তো অনেকেই করবে, আমার পথ অনুসরণকারী দাবি অনেকেই করবে, কিন্তু প্রকৃতপক্ষে অনুসরণকারী হবে সে যে হে হাবিব ফাত্তাবিউনি, যে আপনার অনুসরণ করবে
আল্লাহ,
এবং আমি তাকেই ভালোবাসবো। তখন তাকে বলতে হবে না যে আমি আল্লাহকে ভালোবাসি, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন ঘোষণা আসবে যে আমি অমুককে ভালোবাসি।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে যাকে আমরা যারা আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, আল্লাহ পাকই বলে দিয়েছেন যে যখন অনুসরণ করা হয়ে যায়, যখন আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের মহব্বত অটোমেটিকলি
চলে আসে,
হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এখানে যারা আমরা যারা বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে অনুসরণ করা, যেটা একটা বিষয় আসলে, এটা বলতে মানে যদি একটু ডেফিনেশন যদি বলেন, তাহলে কিভাবে
অনুসরণটা আসলে কিরকম হওয়া উচিত বা অনুসরণটা এটা কি, আমরা যদি কোরআনে পাককে জিজ্ঞাসা করি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার ক্ষেত্রে, অনুসরণ করার ক্ষেত্রে সেটা কি রকম করতে হবে, সেটার মানটা কি রকম, তো আল্লাহ পাক নিজের সত্তার শপথ করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা ওয়ারব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ইত্তেবা, অনুসরণ, এই বিষয়টা যদি আমরা কোরআন থেকে জানতে চাই, কোরআনকে যদি প্রশ্ন করি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ কিরকম হতে হবে, তার প্রতি আমাদের সম্মান, তার অনুসরণ, তার প্রতি আমাদের ভালোবাসাটা কিরকম হতে হবে,
কেমন হতে হবে,
কোরআন সেটার জবাব দেয়। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তো আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে নিজ জাতের, নিজ সত্তার শপথ করে বলছেন, হে হাবিব, যে আপনার রবের শপথ, লা ইউমিনুনা, ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত আপনাকে না তাদের উভয়ের মাঝে কোনো দ্বন্দ্বের বিচারক হিসাবে না মেনে নেবে।
আল্লাহ,
আচ্ছা বিচারকটা সেটাও কিরকম হবে, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমত কি করতে হবে, বিচারক হিসাবে মেনে নিতে হবে। নিজেদের বিচারক হিসাবে কাকে নিযুক্ত করবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিচারের যে ফয়সালা করে দিবেন, মিম্মা কদয়তা, যখন ফয়সালা করে দিবেন, ফয়সালা করার পর মনের মধ্যে কোনো রকম সন্দেহ, মনের মধ্যে কোনো রকম হিংসা যে বিচারটা হয়তো আমার পক্ষে আসেনি, বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচারটা করেছেন সে বিচারটা হয়তো যথাযথ হয়নি, এই ধরনের কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে আসতে পারে।
আল্লাহু আকবার, আল্লাহ, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিদ্ধান্ত দেবার যেটার ব্যাপারেই আল্লাহ রাসূল কোনো ফরমান এসে সেটা নিঃসন্দেহে কোনো সন্দেহ ছাড়া মেনে নেওয়াই হচ্ছে কি,
অনুসরণ করা, এবং এটা হচ্ছে প্রকৃত মুমিনের আপনার ইমানের অংশ। এটা
আমরা তো আরেকটা যে গত এপিসোডের মধ্যে আমরা সেই বিষয়ে আলোচনা করেছিলাম, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল সেটাকে আল্লাহ পাক কি
জি
শরীয়ত বানিয়ে
শরীয়ত
করে দিয়েছেন,
বা
কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক সে বিষয়ে বলেছে, আমার হাবিব ছেলে যেটা চাই আমি সেটা চাই।
আপনি অন্য অন্য যদি আরো আমরা আয়াতগুলো দেখি, সবগুলো তো ডিটেইল আলোচনা করা সম্ভব না, শুধু আয়াতগুলো যদি দেখি, বিসমিল্লাহ রহমানির রহিম, কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে না তাদের সাথে তোমরা লড়াই চালিয়ে যাও।
আল্লাহ
অতঃপর কি বলেন, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, এবং হারাম বলে মান্য করে না ওই বস্তুকে যাকে হারাম করেছেন আল্লাহ তার রসুল। আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়কে হারাম করেছেন সেই বিষয়টাকে সে হারাম মনে করে না, সেই বিষয়টাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে হারাম সাব্যস্ত করে দিয়েছেন সেটাকে হারাম মেনে নিতে হবে, সেই বিষয় অনুসরণ আপনাকে করতে হবে। যে এখানে চলবে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন সেটা কি অনুসরণ করবো কি করবো না, সেটা কি হারাম কি হারাম না, তো এইভাবে কোনো কিছু করা যাবে।
যখন সেখানে নবীর কথা ব্যাপারে সন্দেহ চলে আসবে, তাহলে সেটা এটা বোঝা যায় যে আল্লাহ পাকের পাক কালাম, কোরআনের পাক থেকে কে যদি নবীর কথাই সন্দেহ করে, তার মানে সে আল্লাহ পাকের কথাই, সেই আল্লাহ পাকের বাণীতে সে কি করছে, সন্দেহ করছে।
আল্লাহ পাক তো আরো স্পষ্ট করে দিয়েছেন, ওমা আতাকুম আর-রাসূল ফাখুদু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, আমার হাবিব যে বিষয় তোমাদেরকে প্রদান করে সেটা তোমরা লুফে নাও, গ্রহণ করো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা থেকে তোমাদেরকে বারণ করে, নিষেধ করে, সেটা থেকে তোমরা বিরত থাকো।
আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে দিয়েছেন সেই বিষয়গুলোকে আমাদেরকে মনে প্রাণ বিশ্বাস করতে হবে এবং সেগুলোকে গ্রহণ করতে হবে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে হবে। আর অনুসরণটা কিরকম, এক ব্যক্তির ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিশ করলেন, বিচার করলেন, সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, আমি তার বিচার মেনে নিলাম না, আপনি বিচার করুন। তখন বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন আর তুমি মেনে নিচ্ছ না, তলোয়ার বের করলেন, গর্দান উড়িয়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বললেন যে উমর কোনো মুসলমানকে হত্যা করেনি।
আল্লাহু আকবার, এটা কিন্তু মশহুর একটি ঘটনা
জি,
এবং এটা কিন্তু আমাদের ইমানের জন্য খুবই মজবুত একটা মানে দলিল বলা যেতে পারে এই ঘটনাটা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ব্যাপারে কেউ সন্দেহ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের ব্যাপারে কেউ সন্দেহ করেছে, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দেখিয়ে দিয়েছে যে এই ধরনের সন্দেহ করে সে আসলে কখনো মুসলমান হতে পারে না, বরং সে মুনাফিক।
তো অনুসরণটা কিরকম হতে হবে, কোরআনকে যেভাবে অনুসরণ করা হয়, আল্লাহকে যেভাবে অনুসরণ করা হয়, বান্দা যেভাবে মনে প্রাণে আল্লাহকে অনুসরণকে আল্লাহকে মেনে নেয়, অনুরূপভাবে এই আয়াতগুলো থেকে এটাই প্রতীয়মান হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণীগুলোকে অনুরূপভাবে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, মুমিন এবং মুমিনার শান এরকম নয় যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফয়সালা করে দিয়েছেন সেখানে তে হস্তক্ষেপ করবে, এটা মুমিনের শানই হতে পারে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করার ক্ষেত্রে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অনুসরণ করার ক্ষেত্রে কোরআনের আয়াতকে যেভাবে অনুসরণ করি, আল্লাহ তাআলাকে আমরা যেভাবে মেনে চলি। অবশ্যই এখানে আমাদের আরও স্পষ্ট হতে হবে যে আল্লাহ আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার জায়গা, তিনি স্রষ্টা, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, মালিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা কিছু প্রদান করেছেন আল্লাহ তাআলা প্রদান, আল্লাহ তাআলা প্রদান করেছেন। তবে ইমানের যে বিষয়টা, যে আল্লাহ তাআলার প্রতি আমাদের যে ভালোবাসা রয়েছে, বিশ্বাস রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা কিছু দান করেছেন আল্লাহ পাক দিয়েছেন, সেখানে আমাদের বিন্দুমাত্র কোনো রকম সন্দেহ থাকা যাবে না এবং অনুসরণটা ওই রকমই আমাদের হতে হবে। অনুসরণের ক্ষেত্রে আমরা যদি আল্লামা মুফতি আহমদ ইয়ারখান নামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি যেভাবে অনুসরণের উদাহরণ দিয়েছেন, তিনি অনুসরণ করার উদাহরণ দিয়েছেন যে অনুসরণটা হতে হবে।
আমরা যে অনুসরণ কত কোরআন পাকে শ্রবণ করলাম সেটা কেমন হতে হবে, সেটা একটা উদাহরণ,
সেটা একটা উদাহরণ দিয়ে তিনি বুঝিয়েছেন।
আচ্ছা,
ট্রেনের সাথে তিনি ট্রেন নিয়েছেন এবং ট্রেনের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমরা যে অনুসরণ করব সেটা কিরকম হতে হবে, যে বলে যদি একটা ট্রেন, ট্রেনের ইঞ্জিন আছে, এখন ট্রেনের বগি যদি বলে যে আমি ট্রেনকে ছাড়া আমি নিজে নিজে চলবো, তখন ট্রেনকে কখনো গন্তব্যে পৌঁছাতে পারবে? কখনো পৌঁছাতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দিন দিয়ে পৌঁছেছেন, যে দিনের মাধ্যমে, দিনের সাথে এবং কিতাবের সাথে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সেই দিনের মধ্যেই সে থাকবে না, সে বিচ্ছুতি হয়ে যাবে এবং যে মাকসাদ পর্যন্ত তাকে পৌঁছাতে হবে সে মাকসাদ পর্যন্ত সে পৌঁছাতে পারবে না, কারণ ইঞ্জিন থেকে সে বিচ্ছুতি। এখন কেউ বলে যে না, আমি ইঞ্জিন থেকে আলাদা করে ইঞ্জিনের সাথে সাথে চলবো, আমি ইঞ্জিনের সমান, এটাকে কখনো হতে পারবে?
কখনো সম্ভব না,
কখনোই সম্ভব
না। সে চলার শক্তি ইঞ্জিন কই,
সে তো শক্তি হারিয়ে ফেলবে,
শক্তি হারিয়ে ফেলবে।
তো সুতরাং কেউ যেন এটা কখনো না করে। দ্বিতীয়ত বলেন যে কেউ এরকম আছে যে ওইরকম অনেক অসংখ্য জায়গায় দেখা যায় যে ট্রেনে যে সিট রয়েছে, বগি রয়েছে, এগুলোর মধ্যে ফার্স্ট ক্লাস আছে, তারপরে সেকেন্ড ক্লাস আছে, তারপরে সুবন চেয়ার দেখি বা এসি রুম দেখি। তো এখন বলা হচ্ছে যে একটা এসি রুমের যদি আমরা বগি নিয়ে নিই, এসি রুমের বগি, এখন সেই এসি রুমের বগিটা ইঞ্জিন থেকে অন্য এক লাইনে পড়ে আছে, কোনো ব্যক্তি কি কেউ সেই এসি রুমের টিকিট কিনবে? কেউ কিনবে না, কেননা সেটার কোনো মর্যাদাই নাই,
কারণ সেটা ভিতরে দেখতে যত যত সুন্দর হোক না, যত আরামে হোক না কেন, এটা আমার গন্তব্যে পৌঁছাতে
পারবে না। গন্তব্যে তো অনুরূপভাবে দুনিয়ার মুসলমানদের অবস্থাও আমাদেরকে সেভাবে বিবেচনা করতে হবে।
খুব সুন্দর উদাহরণ,
ঠিক আছে। আপনি দেখেন আপনার সামনে অনেক সুন্দরভাবে আলোচনা করছে, তার কথার যে শৈলী রয়েছে, বাচন ভঙ্গি যে রয়েছে অত্যন্ত চমৎকার, খুবই ভালো, কিন্তু সে ফার্স্ট ক্লাস, সে হচ্ছে ওই বগির যেটা আপনার যেটা এসি রুমের বগি, সে এসি রুমের বগি ধরলাম, কিন্তু একজন মমিন কখনো যেন ওই এসি রুমের বগি টিকিট না ক্রয় করে যেটা যে মূল ইঞ্জিন আছে সেটা থেকে বিচ্ছিন্ন,
যদিও বা সেই ইঞ্জিনের সাথে সম্পৃক্ত যে বগির লাইন সেটা দেখতে যদিও বা খারাপ হয়, মানে দেখতে যদিও বা সেটা ওই রকম এসির মতো তেমন কি না, এটা মূল ইঞ্জিনের সাথে কি আছে সম্পৃক্ততা আছে,
মূল ইঞ্জিনের সাথে যেটা সম্পৃক্ত আছে সেটা যদি তার ক্লাসে হয়, সেটার মধ্যে বসার কোনো জায়গাও নেই, তখন মানুষ সেটাতে গিয়ে উঠবে। এবং আকলের দাবি ওইটাই যে আপনি যদি মূল গন্তব্যে পৌঁছাতে চান, আপনি যদি চান যে আমি ওইখানে যেতে চাই, তাহলে আপনার উচিত হবে যে ট্রেনের বগি যেরকমই আছে আমার টিকিট সেটারই কাটা উচিত,
যেরকম যেমন হোক না কেন,
জি আমার সেটারই টিকিট সংগ্রহ করা উচিত। সুতরাং আজকের যে বর্তমান জমানা যেটা আছে, সোশ্যাল মিডিয়ার যুগ, ছড়াছড়ি হচ্ছে, বিভিন্ন ভিডিও ছড়িয়ে যায় এবং অত্যন্ত চমৎকার চমৎকার অনেকে আলোচনা করে, অনেকে তো আছে যুক্তি চারাই কথাবার্তা বলে, তো আপনাকে আগে বিবেচনা করতে হবে তার ইঞ্জিনটা কি আসলে লাগানো আছে কিনা,
বগিটা কি ইঞ্জিনের সাথে লাগানো আছে কিনা,
তার বগিটা কি ইঞ্জিনের সাথে লাগানো আছে কিনা, সেটা আপনাকে দেখতে হবে। আপনার আকলের তাকাতা হচ্ছে এটা যে আমি আগে মিলিয়ে দেখি আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, সেটা কি সে অনুযায়ী করছে কিনা, সে অনুযায়ী বলছে কিনা,
তার ইমানটা, তার আকীদাটা ঠিক আছে কিনা।
সর্বশেষ বলেন যে ফাত্তাবিউনি
ফাত্তাবিউনির উদাহরণটা এটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার অনুসরণ করো তোমরা, আমার অনুসরণ করো। ইঞ্জিন যেমন তার পিছনে কোন বগি লাগানো হয়েছে সেটা কখনো সে দেখে না, সে তার বগিগুলোকে সে টেনে গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে দেয়। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার অনুসরণ করো, তোমাদের আমল যেরকমই আছে তোমরা যদি আমাকে মেনে নাও, আল্লাহ পাক আমাকে যেভাবে পাঠিয়েছে, যে গুণগুলো দিয়ে পাঠিয়েছে, যে বৈশিষ্ট্যগুলো দিয়ে আমাকে পাঠিয়েছে, সেগুলো যদি তোমরা মেনে নাও তাহলে আমি তোমাদেরকে অনুরূপ এই ইঞ্জিনের মতো জায়গা মতো পর্যন্ত পৌঁছে দেব, তোমাদের অবস্থা যে রকমই হোক।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তো এটা হচ্ছে
খুব সুন্দর একটা উদাহরণ। এটা আসলে মানে এটা যারা দর্শক দিতে পারছেন আপনাদেরও সেটা হতে পারে, খুব সুন্দর একটা উদাহরণ এটা মাশাআল্লাহ। আর দর্শক যারা দিয়ে যেখান থেকে দেখতে পাচ্ছেন এটা আল্লাহ পাকের কত বড় দয়া, মানে আকিদার বিষয়টা বোঝার জন্য এবং আসলে বাহ্যিকভাবে অনেক অনেক সুন্দরভাবে বয়ান করে অনেক অনেক সুন্দরভাবে দেখতে হলেও, মানে অনেকে অনেক ধরনের আমল আপনাকে দেখিয়ে দিলে হলেও, মানে আপনার থেকে যদি আসলেই আপনার গন্তব্য আল্লাহ তার রসুলের সন্তুষ্টি আপনি পেতে চান, আপনার গন্তব্য যদি জান্নাত আপনি যেতে চান, আপনার গন্তব্য আপনি যদি সাকসেস হতে চান, তাহলে আসলেই যেই বগিটা আপনার ইঞ্জিনের সাথে লাগানো রয়েছে, জড়িয়ে রয়েছে, সেটার মধ্যে আপনার থেকে উঠতে হবে। এখন যেটা আমার হুজুর আসলে সব দিক দিয়ে উদাহরণ আসলে এটার মধ্যে এসে গিয়েছে হুজুর, যে আসলে বাহ্যিকভাবে অনেক অনেক সুন্দরভাবে তার গেট আপ হবে, অনেক সুন্দরভাবে তার বয়ান হবে, অনেক সুন্দর তার কথার মাধুর্যতা হবে, এত কিছু হওয়ার পরও যদি তার ইঞ্জিনটা তার সে বগির সাথে ইঞ্জিনের সাথে লাগানো না থাকে তাহলে আমি ওইটার পিছনে দৌড়ে কোনো লাভ নেই। আমরা তো অনেকে বলি হ্যাঁ হোক তার কথা অনেক সুন্দর, তার বয়ান অনেক সুন্দর, তার সে যে অনেক আমলের কথা বলে, তাহলে এগুলা কোনো কাজই আসবে না যতক্ষণ পর্যন্ত তার থেকে ইঞ্জিনের সাথে কানেকশন থাকবে না, অর্থাৎ তার থেকে ইমানের কানেকশন থাকবে না, ইমানের সম্পৃক্ত থাকবে না, তার থেকে নবীর মহব্বত থাকবে না, তার থেকে নবীর অনুসরণ থাকবে না, তাহলে সে কীভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে? তাহলে সেজন্য এটা কোরআনে পাকের আয়াত আপনি বলেছেন যে আসলে আল্লাহ পাককে যদি কেউ পেতে চায় তাহলে নবীর অনুসরণ করা লাগবেই। আর কেউ যদি বলে যে আমি আমার নবীর অনুসরণ করবো না, এমনি নবীকে যতটুকু মানার ততটা আমি মানবো না, এমনি কিছু আমল করার করবো, আল্লাহ পাক যা বলেছেন তা করবো, আল্লাহ পাক যা বলেছেন তার মধ্যে তো এটাও রয়েছে নবীকে অনুসরণ করতে হবে, নবীকে মানতে হবে। তো আসলেই কিছু মানুষ যখন আসলে ইঞ্জিন থেকে ছুটে যায় না, তখন তার বগিটার অবস্থা এমন হয়ে যায় হাজারো বললেও হাজারো বাড়ি দিলেও সে বগিটা ঠিক হয় না, এটা হয়তো এমন অবস্থা অনেকে পর্যায়ে চলে যায়। তো সেজন্য যারা আসলে ইঞ্জিনের সাথে লেগে রয়েছে, যারা আসলে ইঞ্জিনের সাথে বগিটা ভালোভাবে লাগানো আছে, সেই বগিটা আমরা ওঠার চেষ্টা করি ইনশাআল্লাহ এই ট্রেন এই ইঞ্জিন আমাদেরকে মদিনায় পৌঁছে দিবে।
আপনার যদি ইত্তেবার আরো যদি আমরা এত হচ্ছে ইত্তেবার মিশাল হচ্ছে এটা যে ইত্তেবা আসলে কিরকম হওয়া উচিত,
সেটা
দ্বিতীয় হচ্ছে ইত্তেবারও ক্যাটারাইজ করেছেন, ইত্তেবাও প্রকারভেদ করেছেন। একটা হচ্ছে ইত্তেবা বলা হয় যে তিন ধরনের ইত্তেবা হয়, একটা হচ্ছে যে আপনি লোভে পড়ে অনুসরণ করলেন কারো, একটা হচ্ছে ভয়ে অনুসরণ করা, একটা হচ্ছে ভালোবেসে অনুসরণ
করা।
তো লোভে পড়ে অনুসরণ সেটাও কোনো কাজে আসবে না, আপনার ভয়ে অনুসরণ সেটাও কোনো কাজে আসবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যে অনুসরণ সেটা হবে ভালোবাসার অনুসরণ,
সুবহানাল্লাহ,
সেটা হতে হবে ভালোবাসা, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার ভালোবাসা আসবে, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন। এখন ভালোবাসার আবার প্রকারভেদ আছে, কেউ আছে যে ভালোবাসে এরকম
মুখে বলে,
জি মুখে বলে, কেউ আছে যে ছোট শিশু যারা আছে তাদেরকে ভালোবাসে, কেউ আছে যে ভালোবাসা সমমর্যাদার, সমমর্যাদার একটা ভালোবাসা, যে আরেকটা আছে যে উচ্চ মর্যাদা মনে করে ভালোবাসা। তো কেউ যদি বলে যে আমি নবীকে ভালোবাসি কিন্তু সমমর্যাদা, তো এই ভালোবাসা কোনো কাজে আসবে না। ফাত্তাবিউনির তাকাজাই হচ্ছে এটা, অনুসরণ কার করা হবে, আপনার সমমান জেনে আছে তার আপনি অনুসরণ কি করবেন, যাকে আল্লাহ পাক শরীয়ত দিয়ে পাঠিয়েছেন, যাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেছেন, সেটা সমমান কিভাবে হতে পারে? তখন অনুসরণ যেটা হবে সেটা কি হবে, উচ্চ মর্যাদার মনে করে কি করতে হবে, ভালোবাসতে হবে, উচ্চ মর্যাদার মনে করে অনুসরণ করতে হবে। সেক্ষেত্রে আপনি উচ্চ মর্যাদা মনে করে যে আপনি অনুসরণ করবেন ভালোবাসবেন, সেক্ষেত্রে উলামায়ে কেরামগঞ্জে দুই ধরনের আছে,
আচ্ছা
একটা হচ্ছে দিনে একটা হচ্ছে দুনিয়াবি। তারা উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে ভালোবাসে এবং সেটা হচ্ছে দুনিয়াবি তাকালা, দুনিয়াবি চাওয়া। এরকম অনেক বড় বড় লোক আছে যাদের ওয়াজ শোনার জন্য মানুষ দূর দূরান্ত পর্যন্ত চলে যায়, কিন্তু সেটাকে সেটার পেছনে দিনই কোনো মাকসাদ নেই, মাকসাদ হচ্ছে দুনিয়াবি। সে অনেক বড় হুজুর তাকে মনে করে, সে অনেক বড় উচ্চ পর্যায়ের স্কলার মনে করে, কিন্তু মাকসাদ কি, দুনিয়াবি। সেই দুনিয়াবি ভালোবাসায় কোনো কাজে আসবে না। তবে মাকসাদ থাকতে হবে দিনই ভালোবাসাটা, সেটা দিনই হতে হবে,
প্রতিটা অনুসরণ প্রতিটা ভালোবাসা হতে হবে আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য, দিনই বিষয়ে অনুসরণ হতে হবে এবং আল্লাহ রসুলকে অনুসরণটা হতে হবে যেটা আপনি বলেছেন মাশাআল্লাহ মহাব্বতে ভালোবাসায়। আমরা আজকে আলোচনা করছিলাম দর্শক শ্রোতা যে আমার নবীকে অনুসরণের ব্যাপারে, আমার নবীকে ভালোবাসার ব্যাপারে, যে বলে আমি আল্লাহ পাককে ভালোবাসি তার থেকে আমার নবীকে ভালোবাসতে হবে, যে বলে আমি আল্লাহ পাকের দেখানো কথা আল্লাহ পাকের বাণীর উপর আমি আমল করি তার থেকে আমার নবীর বাণীর উপর আমল করতে হবে। তাহলে এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয় ছিল, আমার নবীর শান ও মান ছিল যে আল্লাহ পাক আমার হাবিব তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন, আল্লাহ পাকের বাণীর সাথে তার নবীর বাণীর গুরুত্বটাও তুলে
ধরে সংক্ষিপ্তভাবে যদি সামারাইজ করি বিষয়টা, সংক্ষিপ্ত হচ্ছে আল্লাহ পাকের ভালোবাসার জন্য যদি কেউ দাবি করে তাহলে প্রথম শর্ত হচ্ছে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন রসুলের দিকে যে আপনার অনুসরণ করতে হবে। আমরা এক অনুষ্ঠানে শুনেছি যে আল্লাহ গুনাহ করেছে, বান্দা গুনাহ করেছে, ক্ষমা চাইবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন যে আমার হাবিবের কাছে যাও, তিনি যদি ইস্তেগফার করে তোমাদের কি হয়ে যাবে, তোমাদের মাগফিরাত হয়ে যাবে, মাফ করে দেব,
দোয়া করে
তাহলে কি হয়ে যাবে, মাগফিরাত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন যে তোমরা আমার হাবিবের অনুসরণ করো বা আমার অনুসরণ হয়ে যাবে,
সুবহানাল্লাহ,
মাই ইতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, তাকে ভালোবাসা, তার কাছে আমাদের প্রত্যাবর্তন করা সর্বক্ষেত্রে আমাদের প্রয়োজন, সেটা ওইভাবেই হতে হবে
মাশাআল্লাহ। তো আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক যেন আমাদেরকে আমার নবীর যে অনুসরণ, আমার নবীর অনুসরণ বলতে আমার নবীর ভালোবাসা, আমার নবীর অনুসরণ বলতে এটাও বোঝায় আমার নবীর সুন্নতের উপর আমল করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমার নবীর দেখানো পথে আমাদের অনুসরণ করা, তো সুন্নত অনুযায়ী নিজের লাইফ স্টাইল, নিজের জীবনকে, নিজের শরীরের গঠনকে, নিজের প্রত্যেকটা কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, পারিবারিক প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীকে অনুসরণ করার, আমার নবীর সুন্নত অনুযায়ী জীবন অতিবাহিত করার আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ অন্য একটি কোরআন পাকের আয়াত নিয়ে, আমার নবীর শান মান নিয়ে ইনশাআল্লাহ আমরা আবারও আলোচনা করার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।